السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، আমাদের দাওয়াত তাবলীগের রুমের বন্ধুদেরকে এবং আমাদের রেডিও ইভারগ্রিন রুমের ফেসবুকের বন্ধুদেরকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের প্রতি মঙ্গলবারে যে কোর্স কোরআনের ফজিলত আমল, আজকে আমাদের পর্ব সম্ভবত এটা আমাদের চতুর্থ পর্ব আমরা শুরু করছি। ইতিমধ্যে আমরা সূরা ফাতিহা এবং সূরা বাকারা এবং তার বিশেষ কিছু আয়াতের ফজিলতের কথা, আমলের কথা আমরা বলেছি। আজকে আমরা সূরা ইমরান থেকে আমরা ধারাবাহিকভাবে সূরাগুলো যেগুলো ফজিলত সুসাব্যস্ত সেগুলো আমরা এখানে বর্ণনা করব। যেগুলো বিশেষভাবে কোন আয়াত বা সূরার ফজিলত সাব্যস্ত না সেগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। গত সপ্তাহে আমরা সূরা বাকারা এবং সূরা বাকারার বিশেষ আয়াত আয়াতুল কুরসি এবং শেষের দুটি আয়াতে ফজিলতের কথা এবং আমলের কথা আমরা বলেছি। আশা করি আপনারা এই আমলগুলো শুরু করে দিয়েছেন ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা আল ইমরানের ফজিলত জানব। সূরা আল ইমরান, সূরা আল ইমরান তার সাথীর জন্য কিয়ামতে মেঘমালা ও পাখির ঝাড় হয়ে ছায়াদান করবে এবং সুপারিশ করবে। হাদিসটি মুসলিম শরীফে 1912 নম্বর হাদিস। তাহলে সূরা আল ইমরান যদি আমরা নিয়মিত পাঠ করি, একে আমরা বন্ধু বানাতে পারি, রোজ কিয়ামতের দিন এই সূরা আপনার আমার জন্য মেঘমালা ও পাখির ছায়ার মতো আমাদেরকে ছায়াদান করবে, যেদিন কোন ছায়া থাকবে না আর সে আজিমের ছায়া ছাড়া। এবং এই সূরাটি তার বন্ধুর জন্য, সাথীর জন্য সুপারিশ করবে বিশেষভাবে। তাহলে আমরা সূরা ইমরানকে আমরা পড়ব, এর অর্থ জানব, এর আমল করব। ইনশাআল্লাহ এই সূরাটি রোজ কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী হিসাবে হবে ইনশাআল্লাহ। এরপর সূরা হুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, হুদ ও তার বোন সূরাগুলো আমাকে বিদ্ধ করে দিল। বোন সূরাগুলো হল সূরা ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তিরমিজি বর্ণনা করেছে হাদিসটি সহি, হাদিস নাম্বার 3000। তার দাড়িতে চুলে কিছু পাকা দেখা গেলে সাহাবে ইকরাম বললেন, হে আল্লাহ রাসূল, আপনি তো বুড়ো হয়ে গেলেন, বার্ধক্যের আলামত তো আপনার উপরে প্রকাশ পেয়ে গেছে। বললেন যে হ্যাঁ, সূরা হুদ এবং এর অনুরূপ যে সূরাগুলো আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। বিশেষ করে সূরা হুদের আয়াতটা যে আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে ওইভাবে আপনি ইস্তাকিম কানা উমেদ, আপনি ওইভাবে দৃঢ় সম্পূর্ণ দৃঢ়তার সাথে আপনি আপনি কাজ করুন যেন তাকে নির্দেশ করা হয়েছে। আর সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, নাবা, তাকবীর, এই সূরাগুলোতে কিয়ামতের কথা, কঠিন কথা এই সূরাগুলোতে উল্লেখ হয়েছে। এগুলো পড়ে এই ভয়ে মানে আমি বুড়ো হয়ে গেলাম। তাহলে বুঝা গেল যে এই সূরাগুলো আল্লাহ নবী পড়তেন, সূরা হুদ, সূরা নাবা, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, তাকবীর, এবং এখান থেকে আখিরাতের কথা, কিয়ামতের কথা ভাবা, ভয় করা, এটাও আমাদের কাছে প্রমাণিত হল। সূরা বনী ইসরাঈল ক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানামু আলা ফিরাশি হাত্তা ইয়াকরা বনী ইসরাঈল। নবী সাল্লাল্লাহু আলাইহি সূরা বনী ইসরাঈল না পড়ে তার বিছানায় ঘুমাতেন না। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিসটি সহি, হাদিস নম্বর 2920 নম্বর। তাহলে বনী ইসরাঈল সূরা পড়ার পরে আল্লাহ নবী ঘুমাতেন। আমরা আমাদের জীবনে এই বনী ইসরাঈল সূরা পড়ে ঘুমানোর চেষ্টা করব, পুরো না পড়লে আংশিক করব, আস্তে আস্তে আমরা অভ্যস্ত হব এই সূরাকে আমাদের জীবনে আমল করার জন্য। তিনি প্রতি রাতে সুরা বনী ইসরাঈল ও সুরা জুমার পাঠ করতেন। আল্লাহ নবী আলাইহিসসালাম প্রতি রাতে সুরা বনী ইসরাঈল এবং সুরা জুমার পাঠ করতেন। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তিরমিজি বর্ণনা করেছেন হাদিসটি শরীফ হাদিস নাম্বার 2220 নম্বর হাদিস। তাহলে এখানে সুরা বনী ইসরাঈলের সঙ্গে সুরা জুমা আল্লাহ নবী আলাইহিসসালাম রাতে পাঠ করতেন। আমরা যাদের সম্ভব বা মাঝে মধ্যে হলেও আমরা এই সুরাটিকে সুরা বনী ইসরাঈল সুরা জুমাকে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গ ইবাদ বিন সালিয়া রাদিয়াল্লাহু আনহু বলিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আল মুসাববিহাত ওয়া ইয়াকুলু ফিহা আয়াত খায়রুন মিন আলফি আয়া। ইবাদ বিন সালিয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বলিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাগুলো নাম করে ঘুমাতেন না। আল্লাহ নবী আলাইহিসসালাম মুসাববিহাত যে সুরাগুলো এগুলো পড়িয়ে তারপরে ঘুমাতেন। আর এগুলোর মধ্যে এমন একটি আয়াত আছে যা 1000 আয়াত অপেক্ষা উত্তম। হাদিসটি ইমাম তিরমিজি আবু দাউদ আহমদ বর্ণনা করেছেন হাদিসটি সহিহ তিরমিজি 3409 নম্বর হাদিস। তাহলে মুসাববিহাত সুরাগুলো আল্লাহ নবী আলাইহিসসালাম পড়ে তারপরে ঘুমাতেন এবং বলেছেন এই আয়াতগুলো এই সুরাগুলোর মধ্যে এমন একটি আয়াত আছে যেটা 1000 আয়াত অপেক্ষা উত্তম। তবে আল্লাহ নবী আলাইহিসসালাম এই আয়াতটা নির্দিষ্ট করে দেন নাই। আল্লাহ নবী আলাইহিসসালাম এই আয়াতটা নির্দিষ্ট করে দেন নাই। তাহলে যে আয়াতগুলি সুরাগুলো পড়বে সেই পেয়ে যাবে। মুসাববিহাত সুরাগুলো ঘ যে সকল সুরা শুরুতে সুবহানা বা সব্বাহা বা ইউসাব্বিহ শব্দরূপে সেগুলোকে মুসাববিহাত সুরা বলা হয়। এই সুরাগুলোর শুরুতে সুবহানা বা সব্বাহা বা ইউসাব্বিহ রয়েছে সেই সুরাগুলোকে সুরাতুল মুসাববিহাত বলা হয়। সেই সুরাগুলো মোট 7টি সুরা। মুসাববিহাত সুরা কয়েকটি? 7টি। সুরা বনী ইসরাঈল সুবহানাল্লাজি আসরা, সুরা হাদিদ, সুরা হাসর, সুরা সফ, সুরা জুমা, সুরা বাগাবন ও সুরা আহলা। তাহলে এই 7টি সুরাকে সুরাতুল মুসাববিহাত বলা হয় যেগুলো আল্লাহ নবী না পড়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ, এতগুলো আমল কিভাবে তিনি আল্লাহ তাকে তৌফিক দিতেন এবং করতেন যা আমরা করতে গেলে হয়তো অনেক কঠিন হবে। তারপর ইনশাআল্লাহ যে ব্যক্তি আমল করতে চাইবে আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। মুসাববিহাত সুরা কয়টা হল? 7টি। সুরা বনী ইসরাঈল, সুরা হাদিদ, সুরা হাসর, সুরা সফ, সুরা জুমা, সুরা তাগাবুল এবং সুরা আলা। এই হল সুরা বনী ইসরাঈলের ফজিলতের অন্তর্ভুক্ত একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুরা কাহাফ। সুরা কাহাফের ফজিলত এবং আমল আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিজা আশরা আয়াত মিন আউয়ালি ঈশ্বরের প্রথম বা শেষ হতে 10টি আয়াত হেফজ তথা মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ লাভ করা যাবে। এই আয়াতের প্রথম থেকে অথবা শেষ থেকে অন্য বর্ণায় আছে। সুরা বনী ইসরাঈলের প্রথম 10টি আয়াত অথবা শেষের 10টি আয়াত যদি আপনি মুখস্থ করেন তাহলে যদি দাজ্জাল চলেই আসে আপনার জীবিত অবস্থায় দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবেন। এজন্য আমরা এটা 10 আয়াত প্রথম থেকে মুখস্থ করে অথবা শেষ থেকে আমরা নিয়মিত পাঠ করব। যেমন আমরা নামাজে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই, এটা যদি আমল করি দাজ্জাল। এছাড়াও দাজ্জাল মানে মহামিথ্যুক যারা হতে পারে নির্দিষ্ট দাজ্জালে অথবা যারা মিথ্যুক আমভাবে তারা হতে পারে কিনা বিষয়টা আমার জানা নেই। মোট কথা এটা আমরা পড়লে মসিহ দাজ্জালের ফিতনা থেকে আমরা রেহাই পাবো ইনশাআল্লাহ। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিস নাম্বার 1219 নম্বর হাদিস। খ যে ব্যক্তি এই সুরাটি জুমার দিন পড়বে তার জন্য দুই জুমার মাঝে আলোকিত করা হবে। হাদিসটি সহিহ তারগিব ও তারগিবের হাদিস নম্বর 736 নম্বর হাদিস। যে ব্যক্তি সুরা সুরাটি অর্থাৎ সুরা কাফ জুমার দিন পড়বে তার জন্য দুই জুমার মাঝে আলোকিত করা হবে। এই আলোকিতটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আলো অর্থাৎ তার একটা বরকত এবং তার চলার পথ সুন্দর এবং তার জীবন সুন্দর সেটাই হবে। খ, এই সূরাটি জুমার দিন যে ব্যক্তি এই সূরাটি জুমার দিন পড়বে তার জন্য যে এই সূরাটি জুমার দিন পড়বে তার স্থান ও কাবাঘরের মাঝে আলোকিত হবে। যে ব্যক্তি জুমার দিন নিয়মিত এই সূরাটা পাঠ করবে সে ব্যক্তি কাবাঘর এবং তার যে স্থান সে পর্যন্ত আলো আলোকিত করবে, সেটা কিয়ামত হতে পারে দুনিয়াতে হতে পারে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সূরাটা আমরা একবারে পড়তে পারি না, যারা আমাদের ধীরে ধীরে কোরআন পড়েন সময় লাগে, ভেঙে ভেঙে যদি পড়ি কিছু এখন পড়লাম কিছুক্ষণ পরে কিছু কাজকাম সেরে আবার পড়লাম সেটা পড়া যায় কিনা? যায় ইনশাআল্লাহ, যারা এক বৈঠকে পড়তে পারছেন না জুমার দিনের মাঝে হলেই সেটা আপনি একবারে পড়ুন ভালো, না পড়লে দুইবারে তিনবারে ভেঙে ভেঙে পড়ুন ইনশাআল্লাহ আপনি সবটা পাবেন। দ্বিতীয়ত আর একটা প্রশ্ন অনেকেই করেন যে জুমার দিন বলতে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এই দিন বলতে যেটা আমরা সূর্য থাকি সেই দিন, না দিন বলতে চব্বিশ ঘন্টার দিন? হাদিসে আছে ইয়াম শব্দ জুমার দিন, আরবিতে ইয়াম মানে হচ্ছে চব্বিশ ঘন্টার দিন, ইয়াম মানে চব্বিশ ঘন্টার দিন, অর্থাৎ সূর্য ডুবলে দিন শুরু হবে। যেমন এখন আমরা আছি ডুবলে বুধবারে রাত শুরু দিন শুরু হবে, তাহলে শুক্রবার অর্থাৎ জুমার বৃহস্পতিবার দিন গিয়ে যখনই সূর্য ডুবে তখনই জুমার দিন শুরু হয়, তখন থেকে নিয়ে জুমার দিনে সূর্য ডুবা পর্যন্ত এই পুরো চব্বিশ ঘন্টায় পড়তে পারলেই হবে, সেটা রাত্রে পড়ুন আর দিনে পড়ুন। আলিতে তাহলে আল ইয়াম বা ইয়াম মানে চব্বিশ ঘন্টার রাত এবং দিন সহ, আর রাতকে বলে আলিতে নাহার, আন নাহার, আর রাত কি বলে রাতকে বলে সরি রাতকে বলে লাইল আর দিনকে বলে নাহার। তো লাইল বলা হয় নাই বা নাহার বলা হয় নাই, হাদিসে ইয়াম বলা হয়েছে। অতএব জুমার দিন বলতে বৃহস্পতিবার দিবাগত রাত শুরু হলে তখন থেকেই শুরু হয়ে গেল জুমার দিন, রাত্রে পড়ুন সন্ধ্যায় মাগরিবের পর থেকে নিয়ে এরপরের দিন মাগরিবের আগ পর্যন্ত আপনি পড়তে পারেন, একসঙ্গে পড়ে নয় ভালো। যদি কেউ না পারে, যাদের হয়তো দ্রুত পড়তে পারে না ভেঙে ভেঙে পড়েন, সমস্যা নাই ইনশাআল্লাহ। এই হাদিসটা সহিহ হাদিস
সহিহ তারগীব সেগুলো আমরা এখানে বর্ণনা পরে করব। আমাদের দেশের প্রায় সুরার বিভিন্ন ধরনের জৈফ জাল মিথ্যা দিয়ে ভরপুর নিয়ামুল কোরআনের মতো বইগুলিতে লেখা আছে, সেগুলি থেকে আমরা যে নাজাত পাই, কারণ যদি সাব্যস্ত না সেটা আমল করে তো বিদাত হবে। সুরাফাত বলেন আমার নিকট এই সুরার প্রথম দুটি আয়াত সমস্ত দুনিয়া চেয়ে উত্তম। আল্লাহ আকবার, সুরাফাতে প্রথম দুটি আয়াত এই দুনিয়ার চেয়ে উত্তম। হাদিস আহমদ বর্ণনা করেছেন হাদিস শহীদ সুনিল জামের 5121 নম্বর হাদিস। তাহলে সুরাফাত যেটা সুরা হুজরাতের আগের যে সুরা তাই সুরাফাত, এই সুরা দুটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়াতে উত্তম। আমরা এই দুটি আয়াতকে পড়ব এবং স্মরণ করব, এই দুটি আয়াত আমাদের মহান রব্বুল আলামিনের কাছে সমস্ত দুনিয়াতে উত্তম। সুরা মুলক ক, এই সুরা তার সাথীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে। হাদিসটি তিরমিজি শরীফ হাদিস চরিত্র ইংরেজি 2315 নম্বর হাদিস। তাহলে সুরাটি যদি আমরা নিয়মিত পাঠ করি একে আমরা সাথী বানাতে পারি, অর্থাৎ সুরা কি বলে বল্ক যদি আমরা নিয়মিত পাঠ করি তার সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, বন্ধুত্ব থাকে, কে আমাদের দিন সুপারিশ করবে। খ, নবী সাল্লাল্লাহু আলাইহি সুরাটি না করে রাতে ঘুমাতেন না। ঘুমানোর সময় পড়তে হবে এমন কথা না, মাগরিব থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত ঘুমার আগ পর্যন্ত আপনি পড়তে পারেন, তবে না নিয়মিত আপনি এটাকে পাঠ করবেন। কবরের আজাব থেকে নাজাত দানকারী সূরা, কবরের আজাব থেকে নাজাত দানকারী সূরা। তাহলে এ সূরাটি না করে ঘুমাতেন না, এই হাদিসটি তিরমিজির হাদিস 2316 নম্বর হাদিস। আর এই সূরাটি যে পড়বে কবরের আজাব থেকে নাজাত পাবে, এই হাদিসটি সহিহ জামির সহিহ হাদিস 3643 নম্বর হাদিস। আপনি যদি তিনটা নিয়তে আপনি কেমন দিন সুপারিশকারী হিসেবে সূরাটা পাবেন, পড়ে পড়ে তারপরে ঘুমাবেন অথবা মানে না পড়ে ঘুমাবেন না, এই সূরাটি কেমন দিন আপনার জন্য নাজার দানকারী হবে, কি বলে কবরে আজাদ থেকে নাজার দানকারী হবে, সবগুলো যদি নিয়ত করে একবার পড়ে তাহলে সবগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। এই না যে প্রতিটি নিয়ত একবার একবার করে পড়তে হবে। আশা করি সূরা মুলক আমরা নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। এরপরে সূরা কাফিরুন, সূরা ঘুমানোর সময় পড়লে শিখ থেকে নিরাপদ লাভ করা যায়। হাদিস কি সহিহ তিরমিজি হাদিস নম্বর 2709 নম্বর হাদিস। আজ আমরা অনেকেই জেনে না জেনে, বুঝে না বুঝে শিখকে অনেক মানুষই আজ আমরা প্রতিনিধিত্ব করি। যদি আপনি নিয়মিত এই সূরাটি ঘুমানোর সময় পড়েন কানা হাফিজের মতো না বুঝে, কারণ এই সূরাটি কিন্তু সূরা কাফিরুন, সূরা কাফিরুন এটা তাওহীদ উলুহিয়ার একটি সূরা। আল্লাহর সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে আর কারোর জন্য না। ইবাদত তারা বুঝে জেনে আপনি পড়বেন, আপনি ইনশাআল্লাহ শিরক থেকে আল্লাহ আপনাকে নিরাপদ দান করবেন। যে শিরক বড় শিরক করে কেউ মারা গেলে তোবা ছাড়া তার ঠিকানা হবে জাহান্নাম, জান্নাত তার জন্য চারাম হবে, জান্নাত তার জন্য হারাম হবে, কোনোভাবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ঈশ্বরটি সমস্ত কোরআনের এই চতুর্থাংশ, হাদিস কি হাসান সিলসিলা সহিহ শেখ আলবানী হাদিস নম্বর 586। তাহলে আমরা ঈশ্বরটাকে আমরা যদি ঘুমানোর সময় পড়ি এবং এটাকে যদি আমরা এক চতুর্থাংশ চারবার পড়ি, চারবার পড়লে দেখা যাবে যে আমার এক কোরআন খতম হয়ে গেলে কি হবে। এছাড়া আমরা এই সূরা পড়লে শির থেকেও বাঁচব, ছোট্ট সূরা, আমরা ইনশাআল্লাহ এর আমল আমাদের জীবনে আমরা সঠিকভাবে করব ইনশাআল্লাহ। নিয়মিত আমরা ঘুমানোর সময় পড়ব এবং মাঝে মধ্যে আমরা চারবার পড়লে এক খতম কোরআন নাকিও পেয়ে যাব ইনশাআল্লাহ। সূরা ইখলাস ফালাক নাস, সূরা ইখলাস ফালাক নাস, সূরা ইখলাস সমস্ত কোরআনের এক তৃতীয় অংশ। সূরা ফালাক, সূরা কাফির যেমন তাওহীদুল উলুহিয়ার একটি সূরা, সূরাতুল ইখলাস কিন্তু সূরাতুল তাওহীদুর রুবুবিয়্যাহ বা আসমা সিফাতের একটি সূরা। তাহলে এই সূরাটি যদি আপনি তিনবার পাঠ করেন তাহলে আপনি এক কোরআন খতমের নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খ, সূরা ইখলাসের ভালোবাসা জান্নাতে প্রবেশের কারণ, এক তৃতীয় অংশ এই হাদিস নাম্বার কি বলে সূরা কাফির কোরআনের এক চতুর্থাংশ হাদিসটি আমরা বলেছি সিলসিলা সহিহা 525 নম্বর হাদিস। আর সূরা ইখলাস এক তৃতীয় অংশ এই হাদিসটি মুসলিম শরীফের 1922 নম্বর হাদিস এবং তিরমিজির 2896 নম্বর হাদিস। সূরা ইখলাসের ভালোবাসা জামাতের প্রবেশের কারণ হবে এই হাদিসটি তিরমিজি শরীফ তিরমিজির হাদিস 2323 নম্বর হাদিস। সূরা কুবা মসজিদের ইমাম এই সূরাটি পড়তেন প্রত্যেক রাকাতে। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন, তো বললেন আমি সূরাটিকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তোমার এই সূরাটি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমি সূরা ইখলাসকে ভালোবাসবো, অর্থাৎ এই না যে সূরা ইখলাস পড়বো আর চোখে মুখে চুমা খাবো আর পড়বো খুব বিনয় হয়ে চোখ দিয়ে পারি না। ভালোবাসার অর্থ হচ্ছে এই সূরায় যে আল্লাহর তাওহীদ ও রুবুবিয়্যাহ এবং আসমা সিফাতের আল্লাহ তার কাজে এবং তার নামে গুণে বলে বলিতে এক দেখো, এটা আমরা ভালোবাসব। এই তাওহীদের ভালোবাসা আমাদের মাঝে যখন হবে, এই ভালোবাসা যখন আমরা নিজের জীবনে প্রতিষ্ঠিত করব, অন্যের জীবনে একে প্রতিষ্ঠিত করার জন্য আমরা শ্রম দিব, সময় দিব, আমাদের গরিব বুদ্ধি দিব, তখনই এর ভালোবাসা হবে। শুধু মুখে মুখে বা কেন্দ্রে কেন্দ্রে বা একটু গলা কাপাই বা সুন্দরে পড়ে নেওয়া ভালোবাসার অর্থ নাই। ও সকাল বিকাল করলে সম্পর্ক অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। কেউ যদি সুরা এখলাস বইয়ের সাথে মহাবিজাতায় সুরা ফালাক এবং সুরা নাস সকাল বিকাল পড়ে তাহলে সব ধরনের অষ্ট থেকে নিরাপদে থাকবে। আজ আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক যে শয়তান, মানুষ শয়তানের বিভিন্ন ধরনের অনিষ্টি আমরা ভুগি, সেক্ষেত্রে আমরা আমরা দৈনন্দিন জীবনে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, পারিপার্শ্বিক, রাজনীতি, অর্থনৈতিক, সামাজনীতি আমরা বিভিন্ন ধরনের জিন সরকার, মানুষ সরকারের বিভিন্ন অনিষ্ট থেকে আমরা নিরাপদে না। এজন্য আমরা যদি নিয়মিত সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস সকাল সন্ধ্যা পাঠ করি তাহলে আমরা ইনশাআল্লাহ সব প্রকার অষ্ট থেকে নিরাপদে থাকবো। হাদিসটি শরীফ তিরমিজির হাদিস 2829 নম্বর হাদিস। সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাসে অনুরূপ সুরা তাওরাত, ইঞ্জিল, জাবুর ও কোরআনে নাজিল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুরা ইখলাস এবং সুরা নাস ফালাকের মতো অনুরূপ সুরা না কোরআনে, না ইঞ্জিলে, না তাওরাতে, না জাবুরে নাজিল হয়েছে। হাদিসটি সিলসিলা সহিহা শেখ আলবানী 2821 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর পূর্বে সুরা তিনটি পড়ে হাতে ফুকে মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীর তিনবার বলিয়ে দিতেন। হাদিসটি বুখারি 5070 নম্বর হাদিস। তাহলে আমরা প্রতিদিন ঘুমানোর সময় আমরা সুরা ইখলাস, সুরা নাস, সুরা ফালাক পড়ে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে বলিয়ে দেব, দেখবেন আপনার কোন প্রকার অনিষ্ট বা শরীরের কোন সমস্যা অসুখ বিসুখ থাকবে না ইনশাআল্লাহ। প্রতি ফজর সালাতে পরে সুরা তিনটি পাঠ করা শূন্য। প্রতি ফজর ফরজ সালাতের পরে সুরা তিনটি পাঠ করা শূন্য। ফজরের মাগরিবের তিনবার ও বাকি সালাতে একবার করে পড়তে হবে। হাদিসটি সহি হাদিস আবু দাউদ তিরমিজি ইত্যাদিতে বর্ণিত হয়েছে। তাহলে আমরা প্রতি ফরজ সালাতের পরে মাগরিব এবং ফজরে তিনবার করে এবং অন্যান্য সালাতে একবার করে আমরা পড়ব, এটা একটা শূন্য। নিজের ও বাচ্চাদের জিন ও ইনসানের বদনজর থেকে নিরাপদ থাকার জন্য সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে ফুঁকতে হবে। হাদিসটি শরীফ জামের হাদিস নম্বর 4902 নম্বর হাদিস। তাহলে নিজে এবং বাচ্চাদের জিন ইনসানের বদনজর থেকে, শয়তানের ইত্যাদি দৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা সুরা ফালাক, নাস, সুরা ইখলাস পড়ে ফুঁকাব। তাহলে আমরা ইনশাআল্লাহ রেহাই পাব। হাদিসটি সহিহ জামে হাদিস নম্বর 4902 নম্বর হাদিস। সর্বশেষ যেটা, যে একজন বারবার রিমোটে ফোন দিচ্ছে, যায় না এই দুষ্টটাকে, বারবার তাকে ডিলিট করতেছি বা আউট করতেছি, বারবার সে ডিস্টার্ব করতেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। যে কোনো সময় অসুস্থতা বোধ করলে এই তিনটি সুরা দ্বারা হাড়ফুক করতে হবে। বুখারি মুসলিমের হাদিস। আল্লাহ নবী আলাইহিসসালাম যখনই অসুস্থ ফিল করতেন তখন তিনি এই তিনটি সুরা পড়ে হাতে ফুঁক দিয়ে গায়ে দেখে দিতেন। এটা আমরা যে কোনো সময় করতে পারি। আমাদের সমাজে দেখা যায় নামাজের পরে আয়াতুল কুরসি বা ইখলাস, নাস ফালাক পড়ে অনেকেই ফুঁকে, এটা ঠিক না। তবে যদি কেউ অসুস্থ ফিল করে সেটা নামাজের পরেও অন্য সময়ও সেটা করতে পারে। যে কোনো সময় আপনি অসুস্থ ফিল করছেন সুরা ইখলাস, নাস ফালাক পড়ে ফুঁক দিবেন, ইমাম তাই বলেন, এর চাইতে মূল্যবান কোনো আর মহাওষধ হতে পারে না। আপনার অস্বস্তি লাগছে, ভালো লাগছে না, মনটা, শরীরটা, আপনি তিনবার ফুঁকে গায়ে পরে বলিয়ে দিন, দেখবেন আপনি সুস্থ বোধ করবেন ইনশাল্লাহ। এটা বুখারীর 4629 নম্বর হাদিস, মুসলিমের 4066 নম্বর হাদিস। এর মাধ্যমে আমরা বিশেষ কোরআনের যে সমস্ত সুরার ফজিলত সুসাব্যস্ত, যে সমস্ত সুরার ফজিলত সুসাব্যস্ত সেগুলো আমরা আপনার কাছে বর্ণনা করেছি। এছাড়া যে সমস্ত সুরার ফজিলত সাব্যস্ত না সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এতটুকু আমরা শেষ করছি। প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের দাওয়াত আপনি বন্ধুরা আছেন এবং যারা আমাদের ফেসবুকে বন্ধুরা আছেন, সকলকে আমাদের আবার অন্তর অঞ্চল থেকে অনেক অনেক অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা এই বিশেষ ফজিলত গুলো জানবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জানিনা এক ভাই প্রাণহীন জীবন, তার লিখা বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, যার ফলে আমরা আপনাদেরকে বারবার আমরা থেমে যেতে হয়েছে। তো যাই হোক, আশা করি আপনারা শুনতে পেরেছেন, আমল আমরা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা এগুলোর আমল শুরু করবো। আল্লাহ তোমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ আমরা যে বিশেষ ফজিলতের কথা জানলাম, এগুলো আমরা আজকে থেকেই আমল করা শুরু করব। আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করেন। আমিন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবার আমাদের কারো প্রশ্ন থাকলে আমরা উত্তর দিব। এখানে আমাদের অনলাইনে কিছু ভাইয়েরা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি, দেখি পারা যায় কিনা। অনেক প্রশ্ন এসেছে দেখা যায়। রাতে কোন সুরা পড়লে শয়তান বা জিন কাছে আসতে পারে না? আমাদের আসিফ আল মাহমুদ ভাই জিজ্ঞেস করেছেন। সুরা বাকারার শেষে দুটি আয়াত আপনি পড়বেন সন্ধ্যার পরে, এবং শোয়ার সময় আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, সুরা ইখলাস নাস ফালাক পড়ে ফুঁকে দিবেন। এছাড়াও যারা রাত্রির ঘুমে ভাই পাই দুঃস্বপ্ন দেখে, আউযু বিকালি মাতিল্লাহি তাআমাতুন গাযাবি ওয়া কাবি ওয়া শারি বাদি মিন হামাযাতি শায়াতিন ওয়া ইয়া হাজুরুন দোয়াটি পড়লে নিরাপদ হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে আয়াতুল কুরসির ফজিলত এর ব্যাপারে জানতে চাই। আয়াতুল কুরসির ফজিলত আমরা আগত সপ্তাহে বলেছি, আয়াতুল কুরসি যদি আপনি নিয়মিত ফজর ফরজ নামাজের পরে পাঠ করেন তাহলে মৃত্যুর পরে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এছাড়া আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত ঘুমানোর সময় একটা ফেরেশতা আপনাকে পাহারা দিবে। আয়াতুল কুরসি ঝাড়ফুঁকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, এটাকে ঘুমানোর সময় সকাল সন্ধ্যা পাঁচ ওয়াক্ত নামাজে আমরা ইনশাআল্লাহ পড়ব। জুমার কোন সময় আয়াতুল কুরসি পড়লে বেশি ফজর পাওয়া যায়? জুমার দিনে আয়াতুল কুরসি পড়ার কোন বিশেষ ফজিলত নাই, তবে নর্মাল ফজর যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। আমাদের এখানে একবার প্রশ্ন করেছেন, তানজিল ফারাবি নামটা কিরকম, এর অর্থটা কি জানাবেন? তানজিল ফারাবি না আপনি ব্যর্থ কন্টাক্ট করেছেন, বিপদে পড়লে কি করতে হবে? বিপদে পড়লে সবুর করতে হবে, বিপদ দেয় কি আল্লাহ, মহান আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে বিপদ মুক্তির জন্য। এবং এই বিপদ কেন সেটা হতে পারে, যে আপনার পাপ হতে পারে, আপনি বিপদ হাত উল্টো পাল্টা চড়ছেন, সেজন্য তোবা ইস্তেগফার করবেন, ফিরে আসবেন আল্লাহর পথে। এছাড়া বিপদ মুক্তির কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ বিপদ যোগ করে দেবেন। আমাদের রুমের বন্ধুদের কোন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, সেগুলো আমরা এখন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। শাহানা আপু লিখেছেন, সে যদি স্বপ্নে দেখে ঘুমের মধ্যে সুরা ফাতিহার প্রথম অংশ পড়তে পারছে কিন্তু শেষ অংশ কোন কর্মই মনে করতে পারছে না এরূপ স্বপ্নের মানে কি? আমরা আগে বলেছি বোন, আমরা স্বপ্নের ব্যাখ্যা দিই না। স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলে অনেক স্বপ্নের প্রশ্ন আসে, এই জন্য আমরা দুঃখিত। ফাতেমা জোহরা সুরা ইখলাস ফান আগে তিনবার করে পড়তে হবে নাকি একবার পড়লে হবে? সুরা ইখলাস পড়বেন, নাস পড়বেন, ফালাক পড়বেন, এরপর হাতে খুঁজবেন, এরপরে আপনি কি করবেন, গায়ে মাখবেন, এইভাবে আবার তিনটা পড়বে, আবার করে দেবেন, এটা হল নিয়ম। জি
সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা আমি জানতে চাচ্ছি যে কেউ যদি মক্কায় অবস্থান করে, তারা হয়তো মক্কায় থাকে, তো মক্কা থেকে যদি তারা হজ বা উমরা করতে চায় তাহলে কিভাবে তারা ইহরাম বাঁধবে, তাদের নিজেদের বাসা থেকে ইহরাম বাঁধবে কিনা হজ বা উমরার জন্য, আর আরেকটি প্রশ্ন হচ্ছে, শাহিদ আমরা জানি যে জাতি প্রাণীকে মারা যাবে না, তার মধ্যে কি হচ্ছে পিঁপড়া? অনেক সময় অনেকের ঘরে দেখা যায় পিঁপড়া হয়, তো পিঁপড়া হয় বিছানাতে থাকে অথবা ঘরে থাকে, যেগুলি কাপড় দিলে ব্যথা পাওয়া যায়, তো সেই পিঁপড়া গুলি কি মারা যাবে যদি এরকম কাউকে কামড় দেয় গায়ের মধ্যে উঠে এবং সে যদি মেরে ফেলে বা বিছানায় উঠে সেগুলো মেরে ফেলে, তাহলে কি গুণ হবে কিনা বা মারা যায় যাচ্ছে কিনা? কোন কোন পরিস্থিতিতে মারা যাবে, যেহেতু হাদিসে আছে যেগুলো মারা যাবে না? জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পিঁপড়া কি বলে, মক্কায় যারা থাকে হজের জন্য এরাম বানবে যে যেখানে থাকবে সেখান থেকে, আর উমরার জন্য তারা কি হারামে বাইরে যাবে না যাবে না, এই নিয়ে দ্বিমত আছে। বাইরে যারা তারা হারামের এরিমা এরিয়া থেকে, বাইরের যারা তারা হারামের এরিয়ার বাইরে থেকেই কি বলে এরাম বানবে, আর যারা মক্কার ভিতরে তারা যার যার বাইরে থেকে এরাম পিঁপড়ার সমস্ত বাসা জ্বালাই দেবেন এমনটা করা ঠিক হবে না। জি, আর কার প্রশ্ন আছে? তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে। আপনাদের জেনে ইসলামিক প্রশ্ন উত্তর আমি এই প্রোগ্রামটা এখন আপনার ওখানে দিয়ে দিয়েছি, দেখেন আমরা এখানে আমাদের সাথে প্রায় 76,116 জন ছিল আমাদের এই আজকের এই প্রোগ্রামে। তো আশা করি যে আপনাদের জেনে সেখানেও দিচ্ছি, আমরা পোস্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।